ধন্যবাদ তাওহিদ। তবে সেলিম, আমরা প্রথমে কিছুটা আলোকপাত করব যে ফ্লোরিডায় যে স্কুলে, হাই স্কুলে
দুঃখজনক
ঘটনা ঘটে গেছে, গুলি চালানোর ঘটনা। আমেরিকাতে বারবারই দেখা যাচ্ছে এই ধরনের ঘটনা ঘটছে, এবং যখন ঘটে সেই সময় প্রেসিডেন্ট থেকে নিয়ে সবাই, সর্বস্তরের মানুষ তার নিন্দা জানায়, ক্ষতিগ্রস্ত পরিবার পরিজনের প্রতি দুঃখ প্রকাশ করে, সমবেদনা প্রকাশ করেন। তারপরে জিনিসটা আবার থিতিয়ে যায়, কারণ আগ্নেয়াস্ত্র বিক্রি সেটা বন্ধ করা যায় না।
এটা এবছরে আমার মনে হয় যুক্তরাষ্ট্রে এটি প্রথম ঘটনা, ২০১৮ সালে,
কিন্তু মারাত্মক ঘটনা, 17 জন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে যখন এইভাবে কোন ঘটনা ঘটে, এটা তো অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ছোট ছোট বাচ্চারা মা বাবাকে ফোন করছে তাদের ডেস্কের নিচে গিয়ে, যে আমরা অত্যন্ত মানে আই এম অ্যাফ্রেড, আই এম স্কেয়ার্ড, এই ধরনের কথা বলছে। তো মা বাবাও শুনতে পাচ্ছেন গুলি চলছে, তার বাচ্চার কি অবস্থা দাঁড়িয়েছে জানে না,
কি ভয়ঙ্কর
ভয়ঙ্কর একটা পরিস্থিতি
পরিস্থিতি
কিন্তু সেটা রোধ করা যাচ্ছে না, কারণ যখন তখন যার হাতেই অস্ত্র,
এবং এই অস্ত্র আইনটা খুব জোরালো করা, শক্ত করার জন্য, যেন তেন ভাবে যেন যে কারোর কাছে অস্ত্র বিক্রি না করা হয়, সেজন্য তো গত 2-3 বছর ধরে নানান রকম আলোচনা হয়ে আসছে। এই যে ফ্লোরিডার মায়ামির থেকে মাত্র 70-72 কিলোমিটার দূরে পার্কল্যান্ড নামক যে
স্থান,
ইতিমধ্যেই আমার ধারণা যে বিশ্ববাসী জানেন, মেজরিটি মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলের এই ঘটনার কথা, যেখানে মারা গেছে আপনি বললেন।
আর একটা কথা শুনিব, যে যখনই হয় যাকে মানে গুলি, যে অপরাধী তাকে বলা হয় যে তার মানসিক রোগ ছিল, মানসিক দিক থেকে সুস্থ নয়। কিন্তু আমেরিকাতে আর একটা দিকও প্রকট হয়ে উঠছে দিনে দিনে, যেখানে মানসিক রোগী যারা তাদের চিকিৎসার ব্যবস্থাটা খুব একটা ভালো নেই।
হ্যাঁ, শুধুমাত্র এই অস্ত্র নিয়ে কোনো ঘটনা ঘটলে এটা নয়, শুধু এমনকি অন্যান্য যেসব মানসিক রোগ আছে, যেরকম
মাদকাসক্তি আছে, মাদকাসক্তি থেকে হয় যে কোনো,
হ্যাঁ, মানসিক রোগের চিকিৎসা কেন্দ্রের আসলে একটু স্বল্পতা রয়েছে এবং খুব এক্সপেন্সিভ এই বিষয়টি।
সেই জন্য যদিও পরিবার পরিজনদের পক্ষ থেকে চেষ্টা করা হয় যে এই ধরনের যারা আছে, কিশোর তরুণ বা যাদেরই পরিবারের সদস্যরা আছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করছে, কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠে না তারা তাদেরকে সামলে নিতে।
আপা, এই ফ্লোরিডার ঘটনার পরে নিঃসন্দেহে পুরো ফ্লোরিডা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে, বাংলাদেশিদের মধ্যেও কিন্তু বেশ আতঙ্কের সৃষ্টি হয়েছে, কারণ ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের সমস্ত রাজ্যগুলোর মধ্যে ফ্লোরিডা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে প্রচুর সংখ্যক বাংলাদেশি বসবাস করে,
বাংলাদেশি আছেন এবং দক্ষিণ এশিয়ার লোকজন আছেন।
আমাদের সঙ্গে ইতিমধ্যে একজন যোগ দিয়েছেন ফ্লোরিডা থেকে, মনির হোসেন। হ্যালো, আমরা তার জি, আমরা একটু আপনার কথা শুনতে চাই। কালকের এই দুঃখজনক ঘটনার পর কিরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে
ঘটেছে, তারপরে এটা নিয়ে এখনো আলোচনা চলছে, অনেক বিশ্লেষণ হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু আপনারা যারা ফ্লোরিডায় রয়েছেন তারা কি দেখছেন এবং কি প্রতিক্রিয়া আপনাদের?
আমি ফ্লোরিডা থেকে বলছি, আমার নাম মোহাম্মদ মনির হোসেন। আমার বাসা থেকে 10 মিনিট দূরত্ব স্কুলটা, ড্রাইভিং করে যদি যাই, কিন্তু সত্যি এটা আমাদের সমাজের জন্য, আমাদের এটা ভয়ঙ্কর। এটা আমাদের যে স্কুলগুলোতে যেভাবে ঘটনা ঘটতেছে একের পর এক, আমার গত বছর থেকে আনটিল জানুয়ারি পর্যন্ত 18 বার ঘটনা ঘটছে স্কুলে শুটিং। তো এটা সত্যি কথা যে আমাদের যে এদেশের গভর্নমেন্ট যে গান লটা তৈরি করছে, এটা সত্যি সত্যিকার অর্থে এভাবে না করে যদি এটা ব্যাকগ্রাউন্ড চেক করে 18 বছরের উঠবে না, যাদের ব্যবসা বাণিজ্য আছে, যাদের পয়সা বাণিজ্য, তাদের জন্য গান লটা যদি করা হয় তারাই গান ক্যারি করতে পারবে, আর অন্য কেউ গান ক্যারি করতে পারবে না। আমার মনে হয় যে এই ধরনের ঘটনাগুলো থেকে অনেকটা সেফ হবে। আর গত সবচেয়ে লজ্জাজনক ঘটনা, যে মানে দুঃখজনক ঘটনা, আমার আমার ওয়াইফ আমার বাচ্চাকে ট্রেনিং দিচ্ছে বাসায়, যদি এই ধরনের শব্দ হয় তোমরা কিভাবে স্কুলে কি করবা, তখন কিভাবে ট্রেনিং দিতেছিল। এটা সত্যি কথা, আমার বাচ্চার বয়স মাত্র 8 বছর, বড় ছেলে, কলেজ স্কুলে যায়, ইসলামিক স্কুলে যায়। তাকে ট্রেনিং দিয়ে সেটা বোঝানো হচ্ছে যে তুমি এই জিনিসগুলো করবা। আমি জীবনে কখনো আমেরিকার মতো একটা জায়গায় থেকে আমার ছেলেকে এই ধরনের ট্রেনিং দেবো, এটা আমি সত্যি কথা আমি কখনোই চিন্তা করিনি।
না, এটা তো কেউই চিন্তা করতে পারে না। আপনার ছেলের বয়স কত বললেন ভাই?
8 বছর।
8 বছর বয়সে এটা শেখানো হচ্ছে?
আপনার বললেন যে আপনার বাসা থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে যে স্কুলটাতে ঘটনা ঘটেছে, ওখানে কি বাঙালি ছেলে মেয়ে কিছু পড়াশোনা করে আপনার জানা মতে, বা তাদের
বাঙালি ছেলে মেয়ে? না, ওখানে কেউ বাঙালি ছেলে মেয়ে কেউ পড়াশোনা করে আমার জানা মতো আমি এখনো শুনি নাই। তবে স্কুলটা খুব ভালো স্কুল, মানে খুবই ভালো ক্যাটাগরি, A+ স্কুল। আমি ওই স্কুলে আমার ছেলেকে ভবিষ্যতে দেওয়ার জন্য আমি ওইদিকেই বাড়ি কেনার জন্য চেষ্টা করতেছি। নাও আমি আমার ছেলের ভবিষ্যৎ চিন্তা করে যদি মানে ওখানে ওখানে কোনো নিরাপত্তা নাই, বিকজ গান লটা যদি চেঞ্জ না হয় আমেরিকার নিরাপত্তাটা খুবই।
হ্যাঁ, আসলে এটা খুব দুঃখজনক যে আমরা মানে আমেরিকা থেকে বাইরে নিরাপত্তার প্রশ্ন তুলি সবকিছু, কিন্তু দেশের অভ্যন্তরে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে এবং স্কুলে, সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক যে ছাত্রছাত্রীদের মধ্যে, ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের যে চলছে। এবং টেলিভিশনে কিন্তু সবসময় আলোচনা হয় যে এই গান লবি যারা করেন, এনারে যে সংস্থা রয়েছে যারা বন্দুক বিক্রির পক্ষে কথা বলে, অস্ত্র আগ্নেয়াস্ত্র বিক্রির পক্ষে কথা বলে, সোচ্চার অনেক বড় বড় ব্যবসায়ী এর সাথে জড়িত, কিন্তু তারা কিছুতে এটা মানে রোধ করার জন্য কিছু ব্যবস্থা নিতে পারছে না।
আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে, মিডিয়াতে আলোচনা, সংসদে আলোচনা, এগুলোই চলছে কিন্তু কার্যকরী হচ্ছে না, এটাই হলো আমাদের জন্য সবচেয়ে দুঃখের বিষয়। আচ্ছা মনি হোসেন, আরেকটি বিষয়, আপনার ওই পরশুদিনের ঘটনার পরে এমনি স্কুলগুলোতে কি বাড়তি কোনো নিরাপত্তা অন্যান্য এলাকায়?
হ্যাঁ, অন্য জায়গায় বিভিন্ন স্কুলের সামনে, আমার ছেলে স্কুলের সামনে গতকাল যখন যেদিন ঘটনা ঘটছে পরদিন ধরে আমার স্কুলের চালানো নিতে গেছে, যায় দেখি যে তিনটা পুলিশের গাড়ি সামনে পিছনে অবস্থা আছে, আজকেও আসে। আমি বিভিন্ন স্কুলের সামনে দেখিয়েছি, তাও দেখছি পুলিশের গাড়িগুলো বসা অবস্থায় আছে নিরাপত্তা পালন করে। কিন্তু এই নিরাপত্তাটা সাময়িকের জন্য টাকা দাঁড়াবে, তারপরে আবার জিনিসটা চলে যায়।
হ্যাঁ,
চলে যাওয়ার পরে আবার ঘটনা ঘটতেছে, কিন্তু এইটাই সত্যি কথা যে কিভাবে এরা পরিবর্তন করা যায়। পরিবর্তন করতে হলে গান ল চেঞ্জ করতে হবে, গান লটা যদি চেঞ্জ না করে এটা কখনই সম্ভব হবে না। আর গানগুলো এমন কোন লোকের হাতে চলে যায়, হ্যাঁ, যারা নাকি যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে, সুস্থ ব্রেন নিয়ে চলাফেরা করে না।
তাছাড়া
18 বছরের ছেলের কাছে এই ধরনের অস্ত্র বিক্রি করা
মারাত্মক
একটা ভুল ল আমি মনে করি। এটা ল এর বিপক্ষে আমি কথা বলতেছি, আমি আমার আমার জীবনের নিরাপত্তা, আমার ছেলের জীবনের ভবিষ্যতের নিরাপত্তা চিন্তা করে আমি এগেনস্ট দ্য ল, এই ল এর পক্ষে আমি না। আমার সাথে এটা আমার মতামত, সুতরাং লটা চেঞ্জ করা উচিত। এমন কোন মানুষের সাথে গান থাকা উচিত যারা নাকি যাদের জন্য গান প্রযোজ্য, সবার জন্য গান না।
হ্যাঁ, এটা তো অবশ্যই সকলে যদি উপলব্ধি করেন এবং দেশের আইন প্রণেতাদের কাছে সেই কথাটা তুলে ধরেন তাদের দাবি, তাহলে হয়তো আগামী কোনো এক সময় আমরা দেখব যে এর কিছু পরিবর্তন সম্ভব হচ্ছে। তো আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আপনারা। এবার মনে হয় আমরা বইমেলা নিয়ে কিছু আলোচনা,
হ্যাঁ বইমেলা নিয়ে আলোচনা করব। তার আগে সেলিম, আমরা শ্রোতাদের বলে দিই যে আমরা শুক্রবারের আলাপন অনুষ্ঠানে আলোচনায় বসেছি এখন। শ্রোতা বন্ধুরা, আপনি যদি ফোন করতে চান তাহলে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। আমরা আলাপনের আলোচনায় এবার বইমেলার দিকে দৃষ্টি ফেরাব। তবে সেলিম, বইমেলার দিকে দৃষ্টি ফেরানোর আগে তোমার দিকে দৃষ্টি পড়ছে, তুমি সবে ফিরে এলে গত রাতেই।
আমি মাত্র কয়েক ঘন্টা আগে ফিরে এলাম বইমেলা থেকে।
বইমেলায়
তোমার সরাসরি
বইমেলা থেকে এখানে একেবারে মাইকের সামনে হাজির হয়েছে, তো তোমার কাছে শুনি তোমার অভিজ্ঞতা।
আমার অভিজ্ঞতা খুবই ভালো বইমেলায়, আমার মানে নতুন প্রাণ সঞ্চার হয়েছে বইমেলা থেকে এবার ফিরে এসে, কারণ দীর্ঘ 12 বছর পর আমি এই প্রথম ঢাকার 21-এর অমর গ্রন্থমেলায় অংশ নিয়েছি।
গ্রন্থমেলায় শুধু অংশ নেওনি, তোমার একটি বইও
বেরিয়েছে, ছড়ার বইও বেরিয়েছে। কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো নতুন করে প্রাণ সঞ্চার হওয়ার কথা এই কারণে বলছি যে ১২ বছর আগে আমি যে বইমেলার কথা বলছি আর এবারকার যে বইমেলা আমি দেখে আসলাম সেটা অনেক পার্থক্য।
অনেক
মেলার পরিসর বেড়েছে, মেলায় মানুষের আনাগোনা বেড়েছে, মেলায় বইয়ের সংখ্যা বেড়েছে, পাঠকের সংখ্যা বেড়েছে, কেনা বেচা বেড়েছে এবং মেলার সৌন্দর্য বেড়েছে।
বাহ, এটা তো চমৎকার।
সামগ্রিক সৌন্দর্য,
সামগ্রিক সৌন্দর্য, যেমন অনেকেই কিন্তু কিছুদিন আগেই কলকাতার বইমেলা হয়ে গেল, আন্তর্জাতিক বইমেলা কলকাতা যেটা হয়, এবং স্টলগুলো চোখ ধাঁধানো, যেমন বাংলাদেশের স্টল ছিল আসান মঞ্জিল, সেটাই তোমার কাছ থেকে জানতে চাচ্ছি যে স্টলগুলো কেমন ছিল।
অসাধারণ, বিশেষ করে যে প্যাভিলিয়ন গুলো হয়েছে, প্যাভিলিয়নের সংখ্যা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে যে এক্সটেনশন হয়েছে ওই সম্প্রসারিত অংশের যে মেলার কলেবর সেইখানেই প্যাভিলিয়ন গুলো দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা প্যাভিলিয়নকে মনে হচ্ছে এক একটা প্রাসাদ, মিনি প্রাসাদ, খুব সুন্দর করে, যেরকম অন্নপ্রকাশ, সময়, নালন্দা, বেশ কয়েকটা প্রকাশনী, বড় বড় প্রকাশনী যেগুলো, পাঞ্জেরি, এরা সবাই খুব মানে মেলার ওই ছোট্ট পরিসরের ভিতরেই মিনি এক একটা প্রাসাদ বানিয়েছে এবং সেই প্রাসাদকে ঘিরে পাঠকের যখন সমাবেশ মেলার জমজমাট অবস্থা, বিশেষ করে বিকাল ৫টা থেকে রাত
তো আমাদের যারা আছেন ভয়েস অফ আমেরিকার শ্রোতা দর্শক তারা ফেসবুকে এই ছবিগুলো তো নিশ্চয় দেখতে পেয়েছে কিছুটা।
আমি তো অসংখ্য ছবি তুলেছি,
সেটারই কিছু ঝলক আমরা দেখলাম,
সহস্রেরও বেশি ছবি তুলেছি,
আচ্ছা
২-৩ হাজার ছবি তুলেছি।
তাহলে শ্রোতা বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে সেলিমের নিজস্ব তোলা কিছু ছবি আপনারা দেখতে পাবেন।
আরো আছে, আমি তো সব দেইনি, কিছু ছবি দিয়েছি। আচ্ছা, ইতিমধ্যে আমাদের সঙ্গে, আমি আজকে সকালবেলা মেইল খুলে দেখলাম মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, হ্যাঁ আজকের আলাপনের বিষয় কি, ফেসবুক ফ্যান পেজে কোনো পোস্ট নেই কেন? কারণ আমরা তো প্রত্যেকবার দেই, এবার দেওয়া হয়নি, কারণ এবার ওই ফ্লোরিডা এবং বইমেলা দুটো নিয়ে করার কারণে
চিন্তা ভাবনা করে তারপরে দিয়েছি।
ইতিমধ্যে আব্দুল্লাহ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং আরো একটা,
আচ্ছা
আমি আর একটু বলি নেই, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন খুব চমৎকার একজন মানুষ, একজন লেখক যিনি টরন্টোতে থাকেন, আপনি চেনেন খুব ভালো করে, প্রত্যেকবার দেখা হয় নিউ ইয়র্কে, জসিম মল্লিক।
আচ্ছা আচ্ছা,
জসিম মল্লিক শুধুমাত্র ঢাকার ২১ নয়, উনি কলকাতা গ্রন্থমেলায়ও গিয়েছিলেন।
ও বাহ, তাহলে তো খুবই ভালো হয়, আমাদের বইমেলা নিয়ে আলোচনা বেশ জমে উঠছে। জসিম মল্লিক এবং আব্দুল্লাহ দুজনকে স্বাগত জানাচ্ছি। সেলিম,
মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গেও আমার দেখা হয়েছিল, আমি আব্দুল্লাহ এবং বেশ কয়েকজন, আসলে ১১ তারিখে আমার ওই ঢাকা বইটির উদ্বোধন করার কথা ছিল, সেদিন অনেকে এসেছিলেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের
শ্রোতারা
এসেছিলেন, মোহাম্মদ আব্দুল্লাহ ছিলেন সেখানে, আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি।
হ্যাঁ, আমরা বইমেলায় আমাদের শ্রোতাদের অনেকের ছবি দেখেছি, ভালো লাগলো দেখে যে তারা বইমেলাতে এসে যোগ দিয়েছেন, যেমন কলকাতায় অনেকে এসেছিলেন, অনেক আমাদের শ্রোতা দর্শকরা।
আমার মনে হয় জসিম মল্লিকের এবারকার বইমেলার অভিজ্ঞতা আমরা দিয়ে আমরা শুরু করতে পারি।
হ্যাঁ বলুন।
আমি বলবো?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
আপনি
তো প্রতি বছরই যান, এবার কেমন লাগলো
বইমেলা? আমি তো এই কানাডা প্রবাসী হয়েছি প্রায় ১৫ বছর এবং আমি বাংলাদেশে বইমেলা কখনো মিস করি না, এটা নিয়ে আমার ফিফথ টাইম, প্রতি বছরই আমি আসি এবং মাস জুড়ে যে বইমেলা হয় আমাদের প্রাণের মেলা, সেটাতে আমি থাকি, আমার বই বের হয়। শুধু তাই না, আমি নিউ ইয়র্কে বইমেলায় যাই প্রতি বছরই, ৩ দিনে যে বইমেলা হয় বা কলকাতায় যে বইমেলা হয়, টরন্টোতে আমরা বইমেলা করি, এই আগামী জুলাইতে আমাদের ১২ বইমেলা হবে। আমি বাংলাদেশের বইমেলা দিয়ে শুরু করি আমার অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে একটু আগে সেলিম বলেছেন বইমেলা তার চমৎকার অভিজ্ঞতার কথা, কারণ আমি খুবই ভাগ্যবান সেদিন তার ঢাকা বইয়ের মোড়ক উন্মোচনে আমিও থেকেছিলাম, আমিও কথা বলার সুযোগ পেয়েছিলাম, আমার সামনেই বইটা এখন আছে, ছড়ার বইটা, অসাধারণ একটি ছড়ার বই, আমি আজকে বলছিলাম যে আমি পুরো বইটা পড়ে ফেলেছি গতকালকেই, চমৎকার ছড়া এবং কভার বাঁধাই, প্রোডাকশন খুবই সুন্দর। তো আমাদের এবার আজকে তো ১৬তম বইমেলা হলো, শুক্রবার আমি বইমেলা থেকে এখন ঘরে আসলাম, আজকে একেবারে পরিপূর্ণ, অসাধারণ,
শুক্রবার
শুক্রবার তো একেবারে জমজমাট,
প্রত্যেকটা স্টলে আমার যেমন তাম্রলিপি থেকে আমার একটা বই বের হয়েছে এবং কথা প্রকাশ থেকে তাম্রলিপি আমার নির্বাচিত গল্পের এবং কথা প্রকাশ থেকে দুইটাই প্যাভিলন, এবার অনেকগুলি প্যাভিলন হয়েছে অসাধারণ সুন্দর অনেক স্পেস নিয়ে। আর আপনারা জানেন যে গত কয়েক বছর থেকে বইমেলা সম্প্রসারিত হচ্ছে বাংলা একাডেমি থেকে সরদী উদ্যানে, এই বছর আরো পরিসর বৃদ্ধি করা হয়েছে যার ফলে মানুষ হাঁটতে পারছে, মানুষ গল্প করতে পারছে, মানুষ বই খুলে দেখতে পাচ্ছে, মানুষ তার প্রিয় লেখককে কাছ থেকে দেখতে পাচ্ছে, অটোগ্রাফ দিতে পাচ্ছে, সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। এবং অন্যান্য ব্যবস্থাও নিরাপত্তা বাংলা একাডেমি চমৎকার নিরাপত্তা ব্যবস্থা করেছে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। এবং প্রতি বছর যে সমস্যাটা হয় যে টয়লেটের যে ব্যবস্থা, এবার যথেষ্ট ব্যাপার আছে পর্যাপ্ত এবং খাওয়া দাওয়ার স্টল আছে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত একুশের এই গ্রন্থমেলা অসাধারণ। আমি 28 তারিখ পর্যন্ত আমার থাকার পরিকল্পনা আছে, সুতরাং আমি মনে করি যে শেষ দিন পর্যন্ত বইমেলা আরো জমে উঠবে। 21-এর পরে যেটা হয় ওই 8 দিন যারা আসে তারা আসলে বই কিনতেই আসে, তারাই বই কিনে বেছে বেছে তারা এই সারা 21 তারিখ পর্যন্ত তারা দেখে যে নতুন কি বইগুলি বের হয়েছে, তো তারা একটা তালিকা করে নোট করে ওইগুলি নিয়ে তারা আসে এবং তখন বই কিন্তু আরো বেশি বিক্রি হয় আর কি। এটা আমার গত 30 বছরের অভিজ্ঞতা থেকে আমি দেখছি আর কি।
কলকাতা বইমেলা,
হ্যাঁ সিনেমায় আমি কলকাতা বইমেলাতে গিয়েছিলাম, আমি 1 তারিখে যেদিন আমাদের ঢাকা বইমেলা উদ্বোধন হয় সেদিনই আমি দুপুর ফ্লাইটে কলকাতা বইমেলায় যোগ দিই। কলকাতা বইমেলাও আমার কাছে অসাধারণ লেগেছে, এত সুন্দর, একটু দূরে ছিল সল্ট লেকে, মেইন সিটি থেকে একটু দূরে হয়েছিল, এবছর একটু নতুন জায়গা করেছে, অনেকের জন্য একটু দূরত্বটা একটু অসুবিধা হয়েছিল, তারপরেও প্রতিদিন উপচে পড়া মানুষ হয়েছে কলকাতা বইমেলায়। এবং বাংলাদেশ প্যাভিলিয়নটা যে করেছে এটা একটা অসাধারণ,
হ্যাঁ আসান মঞ্জিলের ছবি ভিডিও আমরা দেখেছি, চমৎকার করেছে,
অসাধারণ একটা স্থাপনা, একেবারে দৃষ্টিনন্দন, মেলার ভিতরে ঢুকলে ওইটা প্রথমে চোখে পড়ে। এবং সবাই অনেকে যে সামনে বাংলাদেশ লেখা, যারা বাংলাদেশ থেকে যায় বুকের মধ্যে শিহরণ হয়, আমি অসংখ্য ছবি তুলেছি। এবং আমার বই প্রকাশিত হচ্ছে এরকম দুইজন প্রকাশক ছিলেন, ওই প্রায় কত 42টার মতো স্টল ছিল ছোট ছোট, তো আমার বইও ওখানে ছিল।
42তম বইমেলা কলকাতার বইমেলা, এবার 42তম বইমেলা,
এক্স্যাক্টলি 42তম বইমেলা, রাইট। তো সবকিছু মিলে কলকাতা বইমেলা তো আর মাসব্যাপী হয় না, ওটা 30 জানুয়ারি শুরু হয়েছে এবং 11 ফেব্রুয়ারি।
দীপক
চক্রবর্তী এবং আবদুল্লাহ,
আচ্ছা
তো
আমার মনে হয় মোহাম্মদ আবদুল্লাহর একটু শুনি আপনার বইমেলার অভিজ্ঞতা শুনি আগে।
প্রথমেই আমার খুব প্রিয় তিনজন মানুষকে আমি আজকে পেয়েছি, আমার প্রিয় রোকে আপা, সেলিম ভাই এবং প্রিয় জসিম মল্লিক ভাই, সবাইকে সালাম,
থ্যাংক ইউ।
আমরা
ধন্যবাদ,
গত আলাপনে বইমেলা নিয়ে আলোচনা হয়েছিল, সেখানে আমরা জানতে পেরেছিলাম যে সেলিম ভাই ঢাকায় আসছেন তার নতুন ছড়ার বই ধাক্কা নিয়ে আর কি। সেই উপলক্ষেই আমরা বাংলাদেশের শ্রোতারা ফেসবুকে পোস্ট দিয়ে একত্রিত হয়েছিলাম এবং ওনার সাথে একটা ভালো সময় আমরা 12 তারিখে কাটিয়েছি আর কি। ওই সময় আমরা যোগাযোগ করছি নিউ ইয়র্কের আকবরহাজার কিরণ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শ্রোতাদের সাথে, আমরা ফেসবুক লাইভ করেছি সেলিম ভাইকে নিয়ে। এবং আমি 2001 সালের পরে 2018 বইমেলায় প্রথম গেলাম, এর আগে আমি নানা ব্যস্ততার কারণে হতে পারিনি। তখনকার বইমেলা আর এখনকার বইমেলার ভিতরে জসিম ভাই যেটা বললেন, এটা বড় ধরনের পার্থক্য হয়ে গেছে। এবার বইমেলা সম্প্রসারিত হয়েছে সুরাদ্দি উদ্যানে, খুব ভালো লাগলো অনেকদিন পর যেয়ে। আর বিশেষ করে ভালো লাগলো যে আমরা বাংলাদেশের ভিওএ যে শ্রোতারা উপলক্ষকে, বিশেষ করে ভয়চরাম দিকার একজন প্রতিনিধিকে কাছে পেয়ে আমরা খুবই আনন্দিত হয়েছি। মেলায় বিভিন্ন মিডিয়ার স্টল আছে বা ছিল, ডয়চে ভেলের একটা স্টল আছে, সেখানে শ্রোতা দর্শকরা যাচ্ছেন, তাদের মতামত রাখছেন। এর আগের আলাপনে আমি প্রস্তাব করেছিলাম যে আগামী 2019 সালের বৈশাখে বা তখন থেকে যেন ভয়েস অফ আমেরিকার কোন স্টল বা আমেরিকান সেক্টর যখন স্টল থাকে, যেখানে গিয়ে শ্রোতারা অন্তত একটু বসতে পারে বা কথা বলতে পারে।
হ্যাঁ ঠিক আছে, আমরা চেষ্টা করবো, আব্দুল্লাহ যেমন বলেছিলাম। দীপক চক্রবর্তী আছেন লাইনে?
জি হ্যাঁ, আমি আসলে আমি মন্তব্য চলে যাচ্ছি। আমি সেলিম ভাই এবং আপনাকে পেয়ে আমরা খুবই ধন্য, এবং কি সেলিম ভাই বিষয়টি জানে, এবং কি যেদিন আমাদের আলাপ নেই গত শুক্রবার সেলিম ভাই সেই বই মেলাতে ছিলেন, সেই সেলিম ভাইয়ের একটি বই প্রকাশ হয়েছিল, সেটা আপনি আপু জানেন, সে ধাক্কা
ভালোই বলেছেন যে সেই ধাক্কা। হ্যাঁ ধাক্কাটাই জানি
আমি বলে দিই, সেলিম ভাইয়ের সঙ্গে আমরা দেখবেন ভয়েস অফ আমেরিকা যখন আমরা কথা বলি আমাদের অনেক টাকা চলে যায়, আমরা সেলিম ভাইকে আমরা বই মেলাতে পেয়ে তার সেলিম ভাইয়ের যে পার্সোনাল ফোন নাম্বার পেয়ে, সেলিম ভাই অবশ্য বিষয়টি জানে, আমরা আমি এমন কোন দিন নাই যে সেলিম ভাইয়ের সঙ্গে আমি যে ফোনে যে কন্ট্যাক্ট করি নাই, আপনার কথা বলছি, এবং কি আপনাদেরকেও বলছি যে না সেলিম ভাই, ওকে আফা, এবং কি আমাদের আনিস ভাইকে, সরকার কবিউদ্দিন ভাইকে আমার নমস্কার এবং সালাম পৌঁছে দিবেন। অবশ্যই এই কথাটা সেলিম ভাই আমার বক্তৃতার শেষে অবশ্যই বলবেন। আর সেলিম ভাই যেটা বইটা প্রকাশ হয়েছে একটি চমৎকার একটা বই, কেন আবার একটি বিষয় দেখবেন সেলিম ভাইয়ের সঙ্গে আমার কিন্তু অবশ্যই দেখা করার খুবই চেষ্টা ছিল, কিন্তু আমি তারপরে ছিল বিশ্ব বেতার দিবস,
বিশ্ব বেতার দিবস সম্পর্কে আপনি বলুন কিছু, এবার কি করলেন বিশ্ব বেতার দিবসে?
সেলিম ভাই যেহেতু আপনি চলে গেছেন, আমি আপনাকে সুস্বাস্থ্য কামনা করতেছি, আপনি ভালো হয়ে গেছেন। বিশ্ব বেতার দিবসে আমাদের এবার বেতারের প্রতিপাদ্য ছিল ক্রীড়াঙ্গনে বেতার,
জি
ক্রীড়াঙ্গনে বেতার। আমরা অবশ্য ঢাকায় আমি আমন্ত্রণ পাইছি, কিন্তু আমি পঞ্চগড় থেকে অনেক দূর এই জন্য যেতে পারি নাই, আমরা বাংলাদেশ বেতার ঠাকুর গায়ে এখান থেকে আমরা র্যালি করছি, র্যালি করে অংশগ্রহণ করছি, কিছু বেতারের কথা উত্থাপন করছি, এবং কি ভয়েস অফ আমেরিকার কথা উত্থাপন করে দিচ্ছি। সেলিম ভাই আপনি নিজে জানেন, ওকে আপাও জানেন, আমি এখানে আমার ঠাকুরগা বেতারে আমি নিজে বক্তৃতা দিয়েছিলাম। আমি একটা কথাই বলছি, আজকে ভয়েস অফ আমেরিকার জনপ্রিয় একটা অনুষ্ঠান, আমাদের সেলিম ভাই বর্তমানে উনি বইমেলাতে আছেন, এবং কি বই মেলা ধাক্কা টনার বই প্রকাশ হয়েছে, এই জন্য সেলিম ভাইকে আমি আজকে বিশ্ব বেতার দিবস উপলক্ষেই আমি সেলিম ভাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।
ধন্যবাদ।
আমাকে একটা কথা ওকে আপা বললো, আমাদের ঠাউরা বেতার থেকে দীপক চক্রবর্তী সারা বাংলাদেশের বেতার শুনে থাকেন, এবং যে উনি একজন ইন্টারন্যাশনাল শ্রোতা এবং জনপ্রিয় শ্রোতা, এবং সেলিম ভাই উনি অবশ্যই জানেন, তো সেলিম ভাই এই কথাটা একটু বলবেন, আলাপন অনুষ্ঠানটা যেদিন শুক্রবার হয়ে থাকে ওদিন সেলিম ভাই বই মেলা থেকে সরাসরি একবারে ফোনে কন্ট্যাক্ট করছিল, এবং সেলিম ভাই এই কথাটা অবশ্যই বলবেন। নমস্কার।
জি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আরো একজন বোধ হয় আছেন আমাদের সঙ্গে।
হ্যালো,
হ্যাঁ আমি নুরি আলম সিদ্দিকী নূর বলছি, দিনাজপুর থেকে।
দিনাজপুর থেকে?
তো আমি দীর্ঘ 5 বছর বিশ্ব সাহিত্য কেন্দ্রে চাকরি করেছি বই পড়া প্রোগ্রাম নিয়ে, পাঠ্যাভ্যাস উন্নয়ন কর্মসূচি প্রোগ্রামটা মূলত ছিল শিক্ষা মন্ত্রণালয়ের শেখায় প্রজেক্ট প্রোগ্রাম। তো যদি বইমেলার কথা বলি, আমি দেখেছি যে বইমেলাতে বেশিরভাগ বইগুলো আসে বেশি উপন্যাস টাইপের বা গল্প টাইপের আসে, যে বইগুলোতে পাঠক সংখ্যা তুলনামূলক কেন কমে গেছে। আমি অনুরোধ করবো যে এই প্রোগ্রামের মাধ্যমে যারা লেখক আছেন বা পাঠক আছেন, লেখকের কাছে অনুরোধ করবো যে এই বইগুলো নতুন প্রজন্ম যারা পাঠক আছে, বিশেষ করে ছাত্রছাত্রী যারা আছে, যেন নৈতিকতা শিক্ষার উপর যেন বই বেশি লেখা হয়, কারণ আমরা নৈতিকতা থেকে সরে গেছি, যার কারণেই আমরা বিশেষ করে যারা আমাদের গুরুজন আছেন, শিক্ষক আছেন, যারা সমাজে ভালো কাজ করেন, এই সমস্ত মানুষকে কিন্তু আমরা সম্মান করতে ভুলে গেছি। যদি আমরা নৈতিক শিক্ষার দিকে গুরুত্বটা বেশি দিই, তাহলে কিন্তু আমাদের এই এখন প্রশ্ন ফাঁস হচ্ছে কেন, যে আমরা নৈতিক শিক্ষা থেকে দূরে গেছি। আমি অনুরোধ করবো যারা লেখক আছেন, এই যারা বইমেলার আয়োজন করেন, এই সমস্ত যেন বইয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়, এবং এই সমস্ত বই লেখকরা বেশি লেখেন, যেন উৎসাহ দেওয়া হয়। আমি বিশ্বাস করি যে নৈতিকতার উপর বই বেশি তৈরি হলে পরে একটা দেশের পরিবর্তন হবে, একটা সমাজের পরিবর্তন হবে, একটা রাষ্ট্রের পরিবর্তন হবে। ধন্যবাদ সবাইকে।
আশা করি আপনার বক্তব্য লেখক কবি সাহিত্যিকরা শুনেছেন, এবং এই আপনার অনুরোধ তারা বিবেচনা বা
এবং সেলিম আমি তোমাকেও বলি যে তুমি তো ছড়া লেখো, ছড়ার মধ্যে দিয়েও অনেক বার্তা কিন্তু পৌঁছে দেওয়া যায় মানুষের কাছে। সামাজিক সমস্যা হ্যাঁ হালকা ভাবে তুলে দেওয়া যায়। সেটা তো সেটাই আমাদের
পাঠক কমে যাওয়ার যে বিষয়টি ওই যে নূর আলম সাহেব বললেন, পাঠক আসলে কমেনি, পাঠক এমনি বাস্তবিক ফিজিক্যাল বুক যেগুলো সেটা সেটা হয়তো পড়া কমেছে, কেনা কমেছে, কিন্তু এখন যেহেতু তথ্য প্রযুক্তি ডিজিটালাইজড হয়েছে যার কারণে অনেক বই সফট কপি হিসাবে অনেকে কিনছে অ্যামাজন থেকে কিংবা বিভিন্ন সাইট হয়েছে, ওই সব সাইট থেকে দোকানে গিয়ে বই কিনছে না, হ্যাঁ ওটাই আমি বলছি যে ইবুক কিনছে, ইবুক কিনে হয়তো ট্যাবলেটে পড়ছে কিংবা আইপ্যাডে পড়ছে কম্পিউটারে পড়ছে।
আমরা তো যেমন এখানে আমেরিকাতে দেখি ট্রেনে বাসে তুমি দেখবে যে বই পড়তে পড়তে যাচ্ছে, কিন্তু সেটা এখন আইপ্যাডের মধ্যে পড়ছে
সেটাই,
অথবা তার হাতে কোনো বই নিয়ে।
ইবুক বিষয়ে এক মিনিট বলতে পারবো?
হ্যাঁ জি জি অবশ্যই।
সেটা আমার একটা আমার ছেলে ও প্রচন্ড পড়ুয়া, ওর ঘরের ভিতরে এত বই যে হাতা যায় না আর কি। তো ও আমাকে একদিন বললো, বাবা আমি এই পর্যন্ত $100,000 বই কিনেছি।
বয়স কত?
বয়স হলো এখন 27 আর কি।
আচ্ছা আচ্ছা, তার মানে ছেলেবেলা থেকেই বই পড়তে শিখেছে।
তো ও একদিন বললো কি যে আমি ই বুক কিনলো, সে বললো যে আমি 2000 বই ডাউনলোড করেছি ই বুকে। সে 2 মাস পরে আমাকে একদিন বললো কি বাবা আমি ই বুক আর পড়তে চাই না, ও ইউনিভার্সিটি যাওয়ার সময় ট্রেনে বসে পড়তে পড়তে যাবে। কেন বলে বই হাতে নিয়ে পড়ার সেটা আমি ই বুকে পাচ্ছি না। পরে সে আবার এক পুরোনো জায়গায় ফিরে গেল এবং বই সবসময় থাকবে হাতে নিয়ে যে বই পড়ার আনন্দ, কারণ আমি এখনো প্রতিদিন বই ছাড়া বই না পড়ে ঘুমাইতে পারি না আর কি।
আচ্ছা, তো আরেকজন লাইন আছেন, তার ফোনটা নিয়ে নিই আমরা। হ্যালো হ্যালো
হ্যালো
হ্যালো হ্যাঁ বলুন।
আমি সবুজ বিশ্বাস, জঙ্গিপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছি।
বলুন ভাই।
আমি এই আলোচনা আপনাদের শুনছি, বাংলাদেশের বই মেলার বা 21শে মহান ভাষা দিবসের যে উদ্বেল করা মানুষের যে এত বাংলা ভাষাকে নিয়ে যে এত উন্মাদনা, সেটা আমাদের এই বঙ্গে পশ্চিমবঙ্গের মানুষকেও খানিকটা বলবো না অনেকটাই আলোড়িত করে। যদিও এই বাংলায় আমাদের পশ্চিম বাংলায় মাতৃভাষা এবং বাংলা ভাষার প্রোগ্রাম অনেক হয়, সরকারি থেকে বেসরকারি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে, এবং সম্প্রতি আপনারা বলছেনও কলকাতা বইমেলা হয়ে গেল। আমি আমার এলাকার একটু বাংলাদেশের বইমেলা থেকে একটু সরে এসে আমি আমার একটু এলাকার জঙ্গিপুরের কথা বলি। জঙ্গিপুরে এখন একটা বইমেলা শুরু হয়েছে গতকাল থেকে। সেই বইমেলা কমিটির আমি ওতপ্রোত ভাবে জড়িয়ে আছি। এটা জঙ্গিপুর বইমেলার 13তম বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এই কথাটা আমি এই কারণেই বলছি যে ভারতবর্ষে 1963 সালে যখন বইমেলা শুরু হয় এবং জঙ্গিপুরেই 63 সালের বইমেলায় প্রথম বইমেলা এই হিসাবেই দাবি করা হয়, এবং এটা ইতিহাসের কথা।
বাহ, এটা তো আমাদের জানা হলো।
হ্যাঁ হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
সেই এবং অন্তত আমি কম করেই বললাম, কালকে আমাদের যে বিশিষ্ট সব ব্যক্তিবর্গ এসেছিলেন উদ্বোধনে, তারা অন্তত আরো একটু গভীর খবর দিয়েছেন আমাদেরকে যে এটা এশিয়াতেও প্রথম দিককার বই হতে পারে, মানে সম্ভবত হতে পারে।
যাই হোক, সেটা তো আমাদের ক্ষতি দেখতে হবে। তবে আপনাদের এই বইমেলায় হচ্ছে,
আচ্ছা আমি আর একটু প্রশ্ন করে নিই জসীম ভাই, ওই জঙ্গিপুর বইমেলার সবুজ বিশ্বাস, আপনি কি একটু বলবেন যে ওখানে কতগুলো স্টল, কারা এসছে ছোট্ট করে?
হ্যাঁ, এইটা 13তম জঙ্গিপুর বইমেলা। এখন বইমেলা কালকে উদ্বোধন হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা মহাশয় এবং কবি কার্তিক ঘোষ এই মেলার শুভ সূচনা করে গিয়েছেন।
আচ্ছা,
এখানে 100-এর বেশি স্টল এখানে,
এটাই শুনতে চেয়েছিলাম। তাই তো বড়,
অনেক বড়। তো 100-এর বেশি স্টল, সেটা তো বেশ বড়।
হ্যাঁ, জয়শ্রী মল্লিকে এবার বলুন আপনি।
আমি আমি আসলে বলতে চাচ্ছিলাম যে কলকাতা বইমেলায় একটি অনুষ্ঠানে আমি আলোচনা করেছিলাম, সেই অনুষ্ঠানে আমাদের খুবই প্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম সাহেব ছিলেন, তো উনিও এই প্রসঙ্গটা অবতরণ করেছিলেন। আমি বলেছিলাম হচ্ছে যে আসলে ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গের বাঙালিরা আমাদের বাংলাদেশের সাহিত্যিকদের সম্পর্কে যতটা না জানে, সেই তুলনায় আমরা পশ্চিমবঙ্গের লেখকদের সম্পর্কে অনেক বেশি জানি, তাদেরকে পড়ি অনেক বেশি, তাদের বই সংগ্রহ করি, বই কিনি। অনেকেই আখতারুজ্জামান ইলিয়াসের নাম শুনে নেয় বা শওকত আলীর নাম শুনে নেয় বা হাসান নাজিরুল্লাহর নাম শুনে নেয়, এই প্রসঙ্গে আমি বলেছিলাম। তো এই যে একটা বৈষম্য, ইভেন বাংলাদেশের কোন টেলিভিশন চ্যানেলও কলকাতা দেখা যায় না, কিন্তু এখানে ঘুম থেকে উঠি বাচ্চারা ভারতের চ্যানেল দেখেই তাদের জীবন শুরু।
বাচ্চারা বাচ্চার মা বাবারাও
ভালো বাংলাও বলতে পারে না, কিন্তু হিন্দি বলতে পারে দুই তিন বছরের বাচ্চারা। তো এই যে একটা বৈষম্য কিন্তু রয়ে গেছে, কিন্তু এটা আস্তে আস্তে হয়তো থাকবে না। এখন পশ্চিমবাংলার লেখক কবিরাও একটু ঢাকামুখী হচ্ছে, তারা আসে এখানে, তাদেরকে ইনভাইট করে আনি, আমরাও যাই ওখানে। তো দূরত্বটা এখনো অনেক বেশি, আমাদের সাহিত্য সম্পর্কেও তাদেরকে জানতে হবে। এখানে অসাধারণ সব সাহিত্য হচ্ছে এবং বাংলা ভাষাটা আসলে টিকে আছে বাংলাদেশের সাহিত্যিক।
না এখন অবশ্য পশ্চিমবঙ্গে অনেকেই স্বীকার করছেন, কারণ ভারতের জাতীয় যেটা, ভারতের ন্যাশনাল যেটা ল্যাঙ্গুয়েজ, স্টেট ল্যাঙ্গুয়েজ যেটা বলা হয় হিন্দি, এবং পশ্চিমবঙ্গেও কিন্তু হিন্দির চল অনেক, ব্যবসা মহলে তো অবশ্যই। আর সেই জন্য অনেকে কিন্তু বাংলাদেশের বাংলা ভাষায় সবকিছু যে পরিচালিত হচ্ছে, এবং এই যে অমর একুশের মাস, এই ফেব্রুয়ারি মাসে যেভাবে উদযাপন করা হয়, তা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের যারা বাংলা ভাষাভাষী সবাই, ভারতে যে দেখে আছেন সবাই আগ্রহী। তবে হ্যাঁ, হয়তো আমাদের সাহিত্যিক সেইভাবে যারা রচনা করেন কবি সাহিত্যিকদের বিষয়ে, তারা তেমন মানে জ্ঞান রাখেন না যেটা বাংলাদেশের পাঠক মহলে উৎসাহ আছে।
হ্যাঁ, আমি সেই নিহারঞ্জন গুপ্ত থেকে শুরু করে আজকের একেবারে শিশিন্দু মুখোপাধ্যায় পর্যন্ত বা বঙ্কিম পর্যন্ত অনেক বই, বা বেশি শিশুদের বলতে গেলে আমি সব বই আমার কেনা আছে, কিন্তু আমার বই তো তারা বা আমাদের আরো বড় লেখক যারা,
আমার মনে হয় বাংলাদেশের লেখকদের আরো গিয়ে উৎসাহিত করতে হবে, তাদের অংশগ্রহণ বাড়াতে হবে, তাহলে বোধহয় এই আগ্রহ বাড়বে।
আশার কথা যে এই অবস্থার পরিবর্তন হচ্ছে এবং
শুরু হয়েছে অলরেডি।
আমাদের শ্রোতা একজন আছেন সেলিম, উনি আরেকটা প্রশ্ন করতে চান।
তার আগে আমি ছোট্ট করে একটু, যেহেতু সবুজ বিশ্বাস বললেন যে জঙ্গিপুরের ওই বইমেলা কিন্তু ঐতিহাসিক, ওখান থেকেই শুরু হয়েছে, আমি ঢাকার একুশে গ্রন্থমেলার একটু ছোট্ট ইতিহাস বলি, কিভাবে কিভাবে একুশে গ্রন্থমেলা শুরু হলো। সেটা হচ্ছে আমি যেটা জেনেছি সেটা হলো যে অমর একুশে গ্রন্থমেলা, যেটা একুশের বইমেলা, এটা মূলত শুরু হয়েছিল বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণে 1972 সালের 8ই ফেব্রুয়ারি চিত্তরঞ্জন সাহা,
হ্যাঁ
মুক্তধারা চিত্তরঞ্জন সাহা, এখানে 32টি বইয়ের প্রথম 32টি বই মুক্তধারা প্রকাশনী থেকে প্রকাশিত নিয়ে
সেই বইয়ের সম্ভার নিয়ে শুরু করেছিলেন।
হ্যাঁ, প্রথম 1972 সালে শুরু করেছিলেন তিনি সেই বইমেলা। এখন আজকের এবারকার বইমেলার স্টলে প্রায় 900 মতো স্টল, না 750 মতো স্টল হয়েছে,
42 থেকে 750,
এবং কয়েক লক্ষ বই, 32টা বই থেকে এখন কয়েক লক্ষ বই সেখানে উপস্থাপিত হচ্ছে, এবং দর্শক এবং পাঠক যে কত সমাবেশ হচ্ছে প্রতিদিন,
সেই হিসাব রাখা দেয়,
সেই হিসাব রাখার কোন উপায় নেই।
তো আমাদের একজন শ্রোতা থেকে কিছু প্রশ্ন করতে চাচ্ছেন, তার প্রশ্ন শুনে নেব।
হ্যাঁ জি, আমি নুরি আলম সিদ্দিকী, আবার একটু সময় নিচ্ছি। সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের এক সম্মানিত আলোচক বলেছিলেন যে ওনার ছেলে অনেক বই কিনেছে, অনেক টাকা খরচ করে বই
কিনেছে,
তো শহর কেন্দ্রিক বেশি ঘটে এটা। হ্যাঁ, গ্রামে এই ঘটনাটা একেবারে খুবই নগণ্য, কারণ সেলিম ভাই ভালো বলতে পারবেন যে ঢাকার যে মহান একুশে বইমেলা শুরু হয়েছে, এই বইমেলাতে গ্রামের কতজন পাঠক বা ক্রেতা আসছেন সেটা একটা প্রশ্ন। যে ম্যাক্সিমাম বললে ভুল হবে যে আমার 99% ছেলেমেয়েরা সব শহরের ছেলেমেয়েরা বই কিনছেন। এই যে শহরের ছেলেমেয়েরা বই পড়ছে, কারণ শহরে এদের বই পড়ার পরিবেশ আছে, আমি সারা বাংলাদেশে প্রায় 1500 স্কুল নিয়ে কাজ করেছি এবং আমি বিগত 5 বছরে প্রায় 500 থেকে 600 মাধ্যমিক স্তরের মাদ্রাসা এবং হাই স্কুলে আমি পরিদর্শন করেছি, আমি লাইব্রেরি প্রদর্শন করেছি, লাইব্রেরির সঙ্গে কথা বলেছি, অন্য সবার সঙ্গে কথা বলেছি। এই বই পড়ানোর যখন কথা বলতে যাই তখন কিন্তু টিচাররা বলে বই পড়ে কখন পড়বে, কখন সময় তারা কখন দিবে, তারা একাডেমিক বই পড়তে সময় পাচ্ছে না, তারাও নিরুৎসাহিত করে। উৎসাহিত করার ঘটনা বলতে কিন্তু খুবই কম বলতে
না, আমি আমি আমার নিজের অভিজ্ঞতার একটি কথা বলি। আমি 1987 সালের দিকে বাংলাদেশে গিয়েছি, ঝিনাইদাতে আমি গিয়েছিলাম। আবদুল্লাহ হয়তো ওই অঞ্চলের কথা কিছুটা বলতে পারবে, ঝিনাইদা যশোর থেকে বেশ দূরে এবং যশোরে কিন্তু বই পড়ার সংখ্যা অনেক বেশি আমি লক্ষ্য করেছি। আর আরেকটি জিনিস, আমি ঝিনাইদা যখন গিয়েছিলাম, ছোট্ট একটি জায়গা, বেশ অবহেলিতেই বলবো আমার মনে হয়েছিল, তখন অত উন্নত নয়, কিন্তু সেখানে লাইব্রেরি ছিল এবং সেই লাইব্রেরিতে গিয়ে দেখছিলাম পুরনো অনেক বই আছে, হয়তো ভালো করে রাখা নেই, সাজানো নেই, কিন্তু সেখানে ছেলে মানে মেয়েদের সংখ্যা সেরকম আমি দেখিনি। কারণ সেখানে একটি ছোট্ট করে বসে ঘরোয়া আলোচনার আয়োজন করা হয়েছিল কাছাকাছি, তো সেই প্রেস ক্লাব থেকে দূরে সেই লাইব্রেরির কাছে ঝিনাইদার মতন গ্রামে গিয়ে আমি মফস্বল শহরে গিয়ে আমি দেখেছিলাম যে বই পড়ছে তখনকার দিনে, 1987 সালের কথা বলছি আমি। এবং সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে গ্রামাঞ্চলেও যদি উৎসাহিত করা হয় তাহলে কিন্তু বই পড়ার চলটা তো আছে, কারণ ছেলেমেয়েরা তো স্কুলে যাচ্ছে, তাদের রচনা লেখার জন্য বই নিতে হয়।
দিদি আপনি যেটা বলছেন আপনার সাথে আমি একমত। হ্যাঁ, ঝিনাইদহ যে হরিণাকুণ্ড আছে, হ্যাঁ মহেশপুর আছে, আর যশোরের
কৃষ্ণপুর,
তৃণমূল পর্যায়ে অনেক ছেলেমেয়েরা আছে যে এই বই পড়তে তারা আগ্রহী নয়, কারণ ওদেরকে আমরা অনেক মোটিভেট করেছি, হ্যাঁ উৎসাহ দিয়েছি, সবাইকে নিয়ে ক্লাস করেছি, দেখা গেছে যে ওখানে যেমন শহরের ছেলেমেয়ে যেমন যেভাবে বই পড়তে চায় স্বেচ্ছায়
পড়তে চায়,
পারিবারিক
যারা এই প্রোগ্রামের মাধ্যমে যারা লেখক আছেন, হ্যাঁ যারা প্রগতিশীল লেখক আছেন, নতুন প্রজন্ম লেখক আছেন, অনুরোধ করবো যে এই গ্রামের ছেলেমেয়ে যাতে বই পড়ার সুযোগ পায়, সেটা সরকারের জন্য সহযোগিতা নিয়ে তৃণমূল পর্যায়ে এই বই পড়া যাতে ডেভেলপ হয়, হ্যাঁ যাতে একটা ডেভেলপ ঘটে, যেন এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়।
ঠিক আছে, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আশা করি লেখকরা জানেন,
তারা যদি এটা একটা হতে পারে যে যদি কোনো মফস্বল শহর বা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে লেখকরা যারা নিজেরা লেখেন বা তাদের নিজস্ব এলাকায় গিয়ে যদি উৎসাহিত করেন, ছোট ছোট লাইব্রেরি স্কুলের জন্য দরকার, সেটা তো হয়। আমরা যেমন জানি যে স্কুলে অনেক,
আমি একটু বলি,
হ্যাঁ বলুন,
কথাটা সত্যি যে মফস্বলে এখন অনেক বই বিমুখ হয়ে যাচ্ছে তরুণরা, নতুন জেনারেশন। কারণ হচ্ছে আমি বরিশালের ছেলে, আমার এলাকায় একটা ক্লাব পাঠাগার ছিল, আমরা যখন ছোট তখন আমরা ওখানে বই পড়তাম, কিন্তু সেই পাঠাগার এখন উঠে গেছে, ওখানে এখন বিল্ডিং হচ্ছে। হ্যাঁ, এখন আমি এখন প্ল্যান করছি যে আমি নিজের উদ্যোগে একটা বরিশাল লাইব্রেরি করবো, এরকম বই আনতে যেতাম, অনেক বই সংগ্রহ ছিল, সেই পাবলিক লাইব্রেরি এখন ম্লান, এখানে খুব কম তরুণরাই যায় বই পড়তে। এবারও আমি বরিশাল গিয়ে সেই অবস্থাটা দেখে আসছি, বই পড়াটা আসলে অনেকটা সহজ,
উৎসাহিত করতে হবে যে যে
উৎসাহিত
যারা যেখানকার
পরিবার থেকে আসতে হবে,
এবং লেখক সাহিত্যিকরা যদি তাদের নিজেদের অঞ্চলে গিয়ে উৎসাহিত করেন তাহলে এটা সম্ভব হতে পারে। আমাদের সময় শেষ, আপনারা যারা যোগ দিয়েছিলেন সবাইকেই অনেক অনেক ধন্যবাদ,
ভালো থাকবেন সবাই।
আপনাদেরকে ধন্যবাদ, ভয়েস অফ আমেরিকাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ,
ধন্যবাদ সবাইকে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।